মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে হুজুর আপাদ মস্তক নূর তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর মাদানিকুল এটা রয়েছে, যে ব্যক্তির নিয়ত যত বেশি হবে তার সওয়াব তত বেশি হবে। আমরা একটি কাজকে যদি কতগুলো নিয়তের সাথে ওই কাজটা সম্পন্ন করি তাহলে ততগুণ সওয়াব পেয়ে যাব। আবার ভালো কাজ, নেক কাজ, কল্যাণময় কাজ, সেটা যদি নিয়ত ছাড়া করি কাজটা হবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত থাকবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমরা নিয়ত করে নিই যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, এলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতা মাতার ইসালে সওয়াবের জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুনি সেই পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলাই কিভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, আমরা হয়তোবা বয়ানের মাঝে শুনেছি শেখ মুহাম্মদ বিন কায়েদ আলাওয়ানি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার গাউসে সামদানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। আমি তার নিকট বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছিলাম। এরই মধ্যে একটি প্রশ্ন ছিল যে, হে হুজুর, আপনি আপনার কর্মকাণ্ডের ভিত্তি কিসের উপর রেখেছেন? আপনি যে কাজ করেছেন এর ভিত্তিটা কি ছিল, মৌলিক বিষয়টা কি ছিল? তখন তিনি রহমাতুল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার কর্মকাণ্ডের ভিত্তি সততা ও সত্যবাদিতার উপর রেখেছি। আমি কখনো মিথ্যা এবং ভুল কাজ করিনি। শৈশবে আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন কখনো মিথ্যা বলিনি। অতঃপর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন হজের মৌসুমে জঙ্গলে গিয়েছিলাম, তখন একটি ষাঁড়ের পিছনে পিছনে আমি চলছিলাম, ষাঁড় গরু, ষাঁড়ের পিছনে পিছনে চলছিলাম। হঠাৎ সেই ষাঁড়টি আমার দিকে তাকিয়ে বলল, হে আব্দুল কাদির, তোমাকে এরূপ কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আমি ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে ঘরে ফিরে আসলাম এবং আমার ঘরের ছাদে উঠলাম, দেখলাম যে আরাফাতের ময়দানে লোকেরা দণ্ডায়মান। এটা কিন্তু অনেক দূরের কথা, বাগদাদ অনেক দূর, আরাফাত অনেক দূর, শত শত মাইল। কিন্তু এটা হচ্ছে আল্লাহর ওলিদের অবস্থানের কথা, যে আল্লাহ তাআলা তার ওলিদেরকে এমন ক্ষমতা দেন যে দূরের জিনিসকেও সামনে দেখতে পান। এমনি আরেকটি বিষয় যে আমরা জানি সবাই যারা সাইন্টিফিক, যে মানুষের শ্রবণ শক্তির তুলনায় দৃষ্টি শক্তি শুনে, এমন কিছু কিছু প্রাণী আছে যাদের শ্রবণ শক্তি অনেক বেশি আছে। তো যাকে আল্লাহ তাআলা যত বেশি শক্তি দেন, সে তত দূরের জিনিসকে কাছে দেখে। আমরা টেলিস্কোপের মাধ্যমে, দূরবীনের মাধ্যমে আকাশের চাঁদ যখন ছোট উদিত হয়, আমরা দেখি না, দূরের জিনিসকে দেখি, কারণ এটা একটা পাওয়ারফুল যন্ত্র। এই পাওয়ারফুল যন্ত্র যখন আমার চোখের সামনে রাখা হয়, তো দূরের জিনিসকে আমরা কি দেখি, কাছে দেখি। তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা ওই পাওয়ারটা তার আসল চোখের মধ্যে দিয়ে দিয়েছে, তখন সেই চোখ দ্বারা তারা অবলোকন করতে পারে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা তিনি বললেন যে আমি দেখলাম আরাফাতের ময়দানে লোকেরা দণ্ডায়মান। এরপর আমি আমার সম্মানিতা আম্মা জান মায়ের নিকট উপস্থিত হয়ে আরজ করলাম, আমাকে আল্লাহ তাআলা রাস্তায় ওয়াক্ফ করে দিন এবং আমাকে বাগদাদ যাওয়ার অনুমতি প্রদান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলমি দ্বীন অর্জন করি। শ্রদ্ধে আম্মা জান রাহমাতুল্লাহ তাআলা আলাইয়া আমার এর কারণ জিজ্ঞাসা করলে আমি সারের ঘটনা নিয়ে আরজ করলাম। এই কথা শুনে তার চোখ অশ্রু সজল হয়ে পড়ল এবং 80 দিনার, যা আমার আব্বাজানের পক্ষ থেকে উত্তরাধিকারী সূত্রে আমরা পেয়েছি, আমি তার থেকে 40 দিনার নিলাম এবং 40 দিনার আমার ভাই সৈয়দ আবু আহমদ জিলানির জন্য রেখে দিলাম। দেখুন ন্যায় পরায়ণতা। আজকে তো আমরা উত্তরাধিকারী সম্পদ, আমার বাবা মারা গেলে, সম্পদ পেয়ে গেলে বা শুরু হয়ে যায় ঝগড়া, কোন পলিসিতে আমরা আরেকজন আমার ভাইকে আমার বোনকে ঠকাতে পারি? কিন্তু না, প্রিয় ইসলামী ভাইরা, আমরা যাদের পথে চলার জন্য প্রতিনিয়ত দোয়া করি, সে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি অল্প বয়সে, বালক বয়সেও তার পিতার রেখে যাওয়া সম্পদ থেকে তার ভাইয়ের জন্য অর্ধেক রেখে দিয়েছে। চাননি, দাবি করেননি, কিন্তু ন্যায় বিচার এটাই ছিল, এটাই তিনি করেছেন যে ভাইয়ের অধিকারকে সম্পূর্ণরূপে আদায় করেছেন। আমরা যারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের ফরিয়াদ জানাই, সিরাতাল্লাযিনা আনআমতা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাদেরকে এই কাজগুলো করতে হবে। আমার ভাইয়ের হক, আমার বোনের হক, আমার পরিবারের হককে আদায় করতে হবে। গাউসে পাক এই কাজগুলো করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। আজকে আমি নিজেকে আল্লাহর ওলির মহব্বতকারী দাবি করে যদি আমার পরিবারকে ঠকাই, আমার ভাইকে ঠকাই, আমার বোনকে ঠকাই, কখনো সেই পথে আমরা পরিচালিত হতে পারব? প্রিয় ইসলামীরা আসুন, সুবহানাল্লাহ। অতঃপর 40 দিন আমার ভাই সৈয়দ আবু আহমদ জিলানির রহমাতুল্লাহ জন্য রেখে দিলাম। শ্রদ্ধে আম্মা জান 40 দিনার আমার বিশেষ জুব্বায় সিলাই করে দিলেন। আমরা সবাই জানি ঘটনাটি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এমনই এসেছে যে তিনি দিনের পর দিন না খেয়ে কষ্টের মাঝে ইলমি দ্বীনকে অর্জন করেছেন। কিন্তু আজ আমরা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে বয়ান শুনছি, এখানে যারা উপস্থিত আছি, এমন কি কেউ আছি যে দিনের পর দিন না খেয়ে ইলমি দ্বীন অর্জন করার জন্য চেষ্টা করা হচ্ছে? না, এই সিচুয়েশনে নাই। তারপরেও কিন্তু আমরা ইলমি দ্বীনকে অর্জন করি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি প্রচন্ড কষ্ট করে, কোরবানি দিয়ে দিনে ইসলামকে অর্জন করেছেন। আর আজকে আমরা দিনে ইসলামকে অর্জন করি না তার প্রতিপক্ষ দ্বারা, যে আমি যদি দিনে ইসলামকে অর্জন করি, এলমি দিন শিখি, আমি দুনিয়া শিক্ষা অর্জন করতে পারবো না। আমাদের একটা ভিশন থাকে, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, বড় বড়। কেন? যাতে আমি যখন বৃদ্ধ হয়ে যাই, আমার ছেলে আমাকে অর্থনৈতিক শেল্টার দিবে। এটা চিন্তা ধারণা করি না। কিন্তু আমি যে সন্তানকে ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো শিক্ষায় শিক্ষিত করলাম,
ধর্মীয় শিক্ষায় তাকে শিক্ষিত করলাম না, ওই শিক্ষার সাথে কি পিতাকে খেদমত করতে হবে এই শিক্ষা কি তাকে দেওয়া হয়েছে? পিতার কি অধিকার আছে? পিতার হক কি, মায়ের হক কি, পরিবারের হক কি, এই শিক্ষা কি ওই প্রতিষ্ঠান থেকে সে পেয়েছে? যদি না পেয়ে থাকে আপনারাই জবাব দিন তো। আপনি যে প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পাঠিয়েছেন সেখানে সে শিক্ষা পায় নাই, এখন সে তা প্রয়োগ করছে না, কারণ শিখে নাই। এজন্য দায়ী কি আপনি না আমি? না, আমি আমার সন্তানকে শিখাইনি। কিন্তু তাই বলে আবার তারা পার পেয়ে যাবেন না যারা তাদের পিতামাতার হক আদায় করছেন না। তারাও দায়ী যে পিতামাতার হককে আদায় করে, কিন্তু প্রথমে দেখতে হবে বাবা কি করেছে, মা কি করেছে, মা কি তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছে কিনা। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখি, তার মা জানের ঘটনা আমরা দেখি, যে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির বাবা জান তিনি জীবিত ছিলেন না, তার স্বামী নেই, বৃদ্ধ বয়সে তার সন্তানকে ইলমি দ্বীনের জন্য চিরবিদায় দিয়ে দিয়েছেন। আর আমরা কি করছি? আমরা কি আমার সন্তানকে ইলমি দ্বীন শেখার জন্য পাঠাচ্ছি? মনে করেন আমি আমার ছেলেকে মাদ্রাসায় হয়তো ভর্তি করলামই না, কিন্তু আমাদের কাছে তো সেকেন্ড অপশন আছে, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা, যেখানে গিয়ে আমার সন্তান নামাজের ফরজকে শিখতে পারবে, জানাজার নিয়ম কানুনকে শিখতে পারবে, নামাজের ওয়াজিবকে শিখতে পারবে, সুন্নতে কারিমাকে শিখতে পারবে। কিন্তু আমি কি সেই দ্বিতীয় অপশন অবলম্বন করেছি? তাকে কি আমার সন্তানকে কি আমি দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে পাঠিয়ে ইলমি দ্বীন শিখিয়েছি? বরঞ্চ আমাদের সমাজে তো মাযাল্লা নাউযুবিল্লাহ এটাও দেখা যাচ্ছে যে সন্তান যেতে চায় নেকের কাজ করার জন্য, বাবা সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এরকম ঘটনা পরিলক্ষিত হয় যে ছেলে দাঁড়িয়ে রাখতে চায় বাবা তাকে বাধা প্রদান করে। এটা এই সমাজ কঠিন অবস্থানে আমরা চলে আসছি। আবার যে বাধা দিচ্ছে তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি মুসলমান কিনা? বলে হ্যাঁ আমি মুসলমান। আল্লাহর ওলিকে ভালোবাসে? হ্যাঁ আমি ভালোবাসি, বলার ক্ষেত্রে একেবারে সবার আগে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সকলের পিছনে, বরং সেই প্রতিবন্ধক। আসুন না আমরা নিজেদেরকে প্রস্তুত করি আউলিয়ে কেরামের আদর্শতে নিজেদেরকে আদর্শবান হওয়ার জন্য। মনে রাখবেন, শুধুমাত্র কথার মাঝেই আমরা থেকে গেলে হবে না, এটা আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের মুসিবতের কথা। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই দিনের পর দিন অভুক্ত থেকে এলমে দিনকে অর্জন করেছেন। হযরত সৈয়দ শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের এলমে দিন অর্জনের ধরন বড়ই অভিনব ছিল। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, আমি আমার ছাত্র জীবনে ওস্তাদের নিকট থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম, অতঃপর জঙ্গল ও বিরান ভূমিতে দিন হোক বা রাত, ঝড় হোক কিংবা মুষলধার বৃষ্টি, গরম হোক বা শীত, আমার পড়া আমি অব্যাহত রাখতাম। সে সময় আমি আমার মাথায় একটি ছোট পাগড়ি বাঁধতাম এবং সামান্য সবজি খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। কখনো কখনো ওই সবজিও পেতাম না, কেননা ক্ষুধার কারণে অন্যান্য অভাবীরাও এদিকে চলে আসত। এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে আমি দরবেশদের হক নষ্ট করি, বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়া অব্যাহত রাখতাম। অতঃপর ঘুম আসলে আমি খালি পেটে কঙ্করে ভরা মাটিতে শুয়ে পড়তাম। কেমন ব্যাপার না? বিছানা বানিয়েছেন এই মাটির কঙ্করকে, বালিশ বানিয়েছেন কঙ্করকে, কঙ্করের উপর ঘুমিয়ে যেতেন আমার গাউসে পাক। দিনের পর দিন না খেয়ে জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করে একটি পাগড়ি ব্যবহার করে তারপর তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। হে আশেকানে আউলিয়াগণ, আজ যারা নিজেদেরকে আমরা দাবি করি, এটাই হচ্ছে গাউসে পাকের হাকিকি আদর্শ। আমরা কি সেখানে যাওয়ার চেষ্টা করছি? আমরা কি সেগুলোকে অর্জন করার চেষ্টা করছি, নাকি শুধুমাত্র মুখের মাঝে গাউসে পাকের শান বলে নিজেকে থামিয়ে রাখছি? আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু ভাবুন তো, এত দুঃখ কষ্ট সহ্য করে তিনি ইলমে দ্বীনকে অর্জন করেছেন, এরপরও কখনো তিনি রহমাতুল্লাহের মুখ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তির শব্দ বের করেননি। এই ঘটনা থেকে আমরা এই মূল্যবান বাগদাদি ফুল পাই যে যদি কোনো মুসিবত পেরেশানি চলে আসে, তবে কোরআন হাদিসের বর্ণনাকৃত ধৈর্যের ফজিলত উৎসাহ উদ্দীপনার সময়ের প্রতি দৃষ্টি রেখে ধৈর্য ধারণ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধারণ করার বেশুমার ফজিলত রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল কাসাস এর 54 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কামজুল ইমান থেকে অনুবাদ, তাদেরকে তাদের প্রতিদান দুবার দেওয়া হবে বিনিময়ে তাদের ধৈর্যের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুইবার প্রতিদান দান করবেন। আর রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমানের কোনো কাঁটা বিঁধল বা এর থেকেও সামান্য কোনো বিপদ আসুক, তবে তার জন্য একটি মর্যাদা লিখে দেওয়া হয় এবং তার একটি গুনাকে মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5645 নম্বর হাদিসে হুজুরে আকরাম নূরে মুজাসসাম রসুল মুহতাসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে মুসিবতে লিপ্ত করে দেন। আমাদের চিন্তা কোথায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোন দিকে? আমরা তো মনে করি হায় হায় আমার কি হইলো, আমার বিপদ চলে আসছে, আল্লাহ বুঝি বেরাজি, মাযাল্লাহ বেরাজি হয়ে গেছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি এটাই হাদিস থেকে, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তার উপর আল্লাহ তাআলা বিপদ দেন। হে আশে কানে আউলিয়াগণ, ঘাবড়াবেন না, বিপদ হচ্ছে আপনার কামিয়াবির সিঁড়ি, সমস্যা হচ্ছে আপনাকে কামিয়াবি আল্লাহ তাআলার রাহে, আল্লাহর রাস্তায় অগ্রসর করার সিঁড়ি, আপনাকে ধাপে ধাপে অগ্রসর করছে। অতএব বিপদ আপদ আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, বরং শয়তানের আশ্বাসতে পরে আমরা কি করি, আমরা নেক আমল থেকে দূরে সরে যাই। কিন্তু এটা কখনো করা উচিত না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখ ইমাম আবু আব্দুল্লাহ বিন আহমদ বিন কোদামা রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখুল ইসলাম সুলতানুল আউলিয়া মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জনের জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি সেই সময়কার অনেক উলামা ও যুগের মাশায়েখদের নিকট থেকে ইলম অর্জন করেন, যুগের মাশায়েখ ও উলামায়ে কেরামদের সংস্পর্শে থাকেন, যার ফলে তিনি আপন যুগের উলামা মাশায়েখদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। জ্ঞান অর্জনের জন্য তিনি অনেক দুঃখ কষ্টকে সহ্য করেছেন। অবশেষে তিনি দুনিয়াবি কার্যক্রম থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলার শরণ এবং ওয়াজ নসিহতে লিপ্ত হন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়েদুনা কাজী আবু সাঈদ মোবারক রহমতুল্লাহ আলাইহির বাগদাদে একটি মাদ্রাসা ছিল, তিনি সেখানে ওয়াজ নসিহত এবং এলেম অর্জনকারীদের পাঠদান করতেন। যখন কাজী সাহেব হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির ইলমি ও আমলি দয়া ও উৎকর্ষতার এবং বিচক্ষণতার চর্চা শুনলেন, তখন কাজী সাহেব নিজের মাদ্রাসা তার অধীনে করে দিলেন গাউসে পাকের। যখন তার দয়া উৎকর্ষতা এবং ইলমি দক্ষতার চর্চা শুনল, তখন অধিকাংশ মানুষ হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির ইলমি ও দীনি খিদমতের জন্য, ইলম অর্জন করার জন্য তার দরবারে উপস্থিত হতো। কিতাবের মাঝে এসেছে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে যখন সনদ দেওয়া হয়, শিক্ষা সনদ শাইখুল হাদিসরা, তখন তিনারা বলেন, আমরা তো আপনাকে সনদ দিচ্ছি কিন্তু হাকিকি অর্থে এই হাদিসের মর্মার্থ কি তা আপনার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইয়ের অবস্থান এমন ছিল, সপ্তাহে 3 দিন তিনি বয়ান করতেন, ওই 3 দিনের মাঝে কমবেশ এক এক দিন 70,000 মতো করে লোক জমায়েত হয়ে যেত। তার দরবারে উলামায়ে কেরাম এভাবে বসে থাকতেন, 400 উলামায়ে কেরাম খাতা কলম নিয়ে প্রস্তুত থাকত, যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কথাগুলোকে বলেন সেগুলোকে লিখে রাখার জন্য 400 লিখক কাতিব লিখক বসে থাকত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির এলমের অবস্থার কথা। আসলেই তিনি অনেক কষ্টের বদৌলতে এলেমকে অর্জন করেছেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মরি যেনু ইমানী